দাদারা দিদিরা এবং ভাই ও বোনেরা, কলকাতা বইমেলা 2026 পাওয়া যাবে আমার নতুন উপন্যাস ঘুমঘাট, আসছে পত্রভারতী থেকে। না না, কিনতে হবে না, যদি মেলায় আসেন একবার উল্টে পাল্টে দেখে যাবেন। কেমন? আপনাদের কখনো ভূতে কামড়ে দিয়েছে, বা ধরুন পেছন থেকে এসে ঘ্যাট করে ঘাটটা মোটকে দিয়েছে? আমি জানি দেয়নি। অথচ আপনি ভূতের কথা ভাবলে কালো অন্ধকার এই সমস্তই ভাবেন। এর কারণ কি বলুন তো? আসলে অন্ধকার জমে ভূত হয় না, ভূত হয় দুঃখ জমে। তবে খুব বেশি পরিমাণে দুঃখ জমে গেলে কি হয় তা জানা যাবে আমাদের আজকের গল্পে। শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প সুরঞ্জিনীর দুঃখগুলো। ভূত হয়ে গেছে।
কোথা যাবেন আপনি?
দোতলা অফিস বিল্ডিং এর বাইরের গেটে দারোয়ান লোকটা পথ আটকালো আমার। প্রশ্নে তেমন জোর নেই, বুঝলাম অফিসে লোকজনের যাতায়াত কম। অবশ্য সেটাই হওয়ার কথা, গ্রাফিক্স ডিজাইনের অফিসে বাইরের লোক তেমন আসে বলে মনে হয় না।
প্রবীর গাঙ্গুলির অফিস তো এটা? আমার ওর সঙ্গে একটু দরকার আছে। আমার নাম চিরন্তন সাহা, অ্যাপয়েন্টমেন্ট নেই একটু।
আপাদ মস্তক আমাকে একবার দেখে নিল লোকটা, হাতের ফোন খুলে কার সঙ্গে জানি কথা বলে নিল। তার মুখের ভাব নরম হয়ে এলো।
যান দোতলায়, মা দিকের ঘর।
দোতলায় উঠে কাঁচের দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকতেই একটু চমকে গেছিলাম। ঝকঝকে সাজানো অফিস, একদিকে দেওয়ালে অ্যাক্রিলিক পেন্টিং, অন্যদিকে দেওয়ালের মাঝে এক গাদা বিদেশি কোট লেখা ফ্রেম ঝুলছে। ভ্যান গগের ছবির নিচে স্যাডনেস উইল লাস্ট ফর এভার লেখা একটা ফ্রেম চোখে পড়ল। টেবিলের দিগন্তে সরু খয়েরি কাঠের চেয়ার, দুদিকে জানলা থাকায় ঘরের ভেতরটা সকালের ফিচেল রোদে ভরে আছে। এক নজর দেখলে মনে হয় সাউথ কলকাতার কোনো ক্যাফেতে এসে পড়েছি। সেই ঝকঝকে শৌখিন বাহারের জন্যই কিনা জানি না, এই প্রথম আমার মনে হল ঝোঁকের মাথায় একটা বোকা বোকা কাজ করে ফেলেছি। লোকটা খোঁজে গিয়ে আমাকে অফিস থেকে খেদিয়ে না দেয়। টেবিলের ওপাশে বসে আছেন বছর চল্লিশের প্রবীর গাঙ্গুলি, চাঁচা ছোলা কর্পোরেট মুখ, তবে সে মুখের কোণে একটা নিরীহ নাদুস নুদুস ভাব আছে। আমাকে দেখেই কপালের মাঝে আড়াইখানা চওড়া ভাঁজ পড়েছে, তাও মুখে একটা অফিসিয়াল হাসি খেলিয়ে বললেন,
আপনাকে তো আমি ঠিক।
আমার নাম চিরন্তন সাহা, আপনি আমাকে চিনবেন না, আমি সুরঞ্জিনীর আপনার স্ত্রীর স্কুলবেলার বন্ধু।
চিরু, ও শুরু অনেকবার বলে যে আপনার কথা, একসময় তো শুনে শুনে এমন কান পচে গিয়েছিল যে মাঝে মাঝে হিংসে হতো আপনাকে। চিরু এই বলতো, চিরু অমুক করত, চিরুর সঙ্গে আবার বিশাল ঝামেলা হয়েছিল।
হাসি মাখা মুখে প্রবীরবাবুর বাড়িয়ে দেওয়া হাতটা ধরে আবার সরিয়ে নিলাম।
আসলে জাস্ট একটা বেড়া কৌতূহল আর কি, জানি ব্যাপারটা খুব পার্সোনাল, এমনকি আপনার কাছে আমি এসেছি সেটা অফিসে জানাজানি হলে আমার চাকরি নিয়েও টানাটানি হতে পারে, কিন্তু।
মুখ তুলে তাকালেন প্রবীর গাঙ্গুলি। লোকের মুখ দেখেই মনে হয় নিপাট পাটি গণিত মার্কা ভদ্রলোক, সেটা দেখেই মনে খানিক জোর পেলাম।
আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কি বিষয় বলুন তো।
আমি একটু নড়ে চড়ে বসলাম, বুকের ভেতরটা নিজে থেকেই ঠান্ডা হয়ে এলো। এবার আমি যেটা বলতে চলেছি সেটা ভদ্রলোক কেমন ভাবে নেবেন কে জানে।
আমি একটা ল ফার্মে চাকরি করি, তেমন বড় কিছু নয়, ইনভেস্টিগেশনের কাজ। তো সেই কাজ করতে গিয়েই হঠাৎ চোখে পড়ল, কদিন আগে আপনি একটা ডিভোর্সের পিটিশন ফাইল করতে চেয়েছেন মিউচুয়াল।
হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের পার্সোনাল ব্যাপার, আপনি এর মধ্যে?
সুরঞ্জিনীর নামটা দেখেই চিনতে পেরেছিলাম, তাই একটু কৌতূহল আর কি। মানে ওর সঙ্গে তাও বছর পনেরো হয়ে গেল কোনো যোগাযোগ নেই। আপনারা হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন নিচ্ছেন বলুন তো?
দেখুন মিস্টার সাহা, এসব কথা বাইরের লোককে শেয়ার করার মানে হয় না, কিন্তু আপনি সুরের ছোটবেলার বন্ধু, তাই বলতে আপত্তি নেই। ডিভোর্সটা ও নিজেই ফাইল করেছে।
কেন? ভেবেছিলাম ভদ্রলোক রেগে যাবেন, কিন্তু তার মুখের রেখাগুলো নরম হয়ে এলো। মনে হলো কথাগুলো বলার মতোই কাউকে খুঁজছিলেন এতদিন। থমথমে গলায় বললেন,
আপনি ওকে কতটা চেনেন জানি না, তবে আমার মনে হয় ও ডেঞ্জারাস, মানসিক সমস্যা আছে।
সমস্যা বলতে?
আসলে নিজের ওয়াইফের সম্পর্কে এসব কথা বলা উচিত না, তাও বিয়ের পর থেকেই দেখছি ও বরাবরই একটু চাপা স্বভাবের। প্রথম প্রথম সেটা নিয়ে সমস্যা ছিল না, শি ওয়াজ এ ভেরি টিমিড পারসন, কিন্তু বছরখানেক পর থেকে ও কেমন যেন বদলাতে শুরু করল। মাঝে মাঝে অ্যারোগেন্ট হয়ে যায়, কথায় কথায় ওভার রিয়্যাক্ট, ভাঙচুর, চিৎকার, সহজে কারোর সঙ্গে বনিবনা হয় না। রিমির সঙ্গেও সম্পর্ক খুব একটা ভালো না, রিমি তো মাকে একেবারেই পছন্দ করে না, অত অ্যারোগেন্সের মুড সুইংকে কে সহ্য করবে বলুন। তাও চালিয়ে নিচ্ছিলাম, দিন সাতেক আগে হঠাৎ করে জানালো ও আর আমাদের সঙ্গে থাকতে চায় না। বিশ্বাস করুন মিস্টার সাহা, এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো কিছু সমস্যা হয়নি। এর আগেও আচমকা উল্টোপাল্টা ডিসিশন নিয়েছে, কিন্তু এবার
স্ট্রেঞ্জ। জানেন, আমি যে সুরঞ্জিনীকে চিনতাম তার একটাই রোগ ছিল, সেন্সিটিভিটি, অসম্ভব রকমের আবেগ প্রবণ। এই কবছরে এতটা বদলে গেল মানুষটা, কি জানি। আচ্ছা, কবে থেকে বলছে ডিভোর্সের কথা?
এই ধরুন দিন সাতেক। শুধু বললেও আলাদা কথা ছিল।
মানে?
মানে সাত দিন হলো আমাদের সঙ্গে থাকে না ও। গড়িয়ার কাছে ওর নিজের একটা ছোট ফ্ল্যাট আছে, সেখানে গিয়েই থাকে। আমি বা মেয়ে দেখা করতে চাইলে করে না, ফোনটাও ধীরে রিসিভ করে না। আমি বা কতদিন এভাবে চালাবো বলুন তো? শেষে বাধ্য হয়েই রাজি হলাম।
লোকটার মুখ দেখে মায়াই লাগলো আমার। অন্তত বারো বছরের বিবাহিত জীবন, আমার নিজেরও বাড়িতে মেয়ে বউ আছে, সেই বউ স্রেফ অকারণে একদিন ডিভোর্স ফাইল করতে চাইলে আমিও আতান্তরে পড়তাম। সব থেকে বড় কথা, যে সুরঞ্জিনী ঘোষকে আমি চিনতাম সে ভারী আবেগপ্রবণ ছিঁচ কাঁদুনে মানুষ ছিল। এক সময় সেটা কমেও গেছিল বলে মনে পড়ছে, কিন্তু যাই হোক না কেন, সে এমন হুট বলতে সংসার থেকে সন্ন্যাসী হতে চাইবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনারা জানার চেষ্টা করেননি কেন এমন করছে?
বললাম যে কথাই বলতে রাজি নয়, কি করে জানবো? আচ্ছা, আপনি তো ওর ছোটবেলার বন্ধু, আমি যতদূর জানি বেস্ট ফ্রেন্ড, আপনি একবার চেষ্টা করে দেখবেন।
আমি কি চেষ্টা করব?
মানে ওর ভিতরে কি চলছে সেটা বোঝার, কেন এরকম করছে ও।
এই প্রথম আমি মুখ তুলে ভদ্রলোকের চোখের দিকে তাকালাম। প্রস্তাবটা আচমকাই এসেছে। নিছক পুরনো বান্ধবীর নাম দেখতে পেয়ে ঝুঁকের বসে খবর নিতে চলে এসেছিলাম, খানিক বোকার মতোই করেছি কাজটা, কিন্তু এ লোকটা তো আমাকেই নতুন কাজের অফার দিচ্ছে।
আপনি তো ইনভেস্টিগেশন না কি যেন করেন বললেন, ধরুন আমি নিজে পে করলাম আলাদা করে আপনাকে, জাস্ট এটুকু ইনফরমেশন যদি।
প্রবীর গাঙ্গুলি টেবিলের উপর পড়ে থাকা টফিগুলোর মধ্যে থেকে একটা তুলে নিই আমি, আনমনে বলি, আচ্ছা সে আমি দেখছি।
একটু আগে একটা ভুল বলেছি, নিছক কৌতূহলের বসে অফিস ঠেঙিয়ে এতদূর পুরনো বান্ধবীর খবর নিতে আমি আসিনি। যদি সত্যি ডিভোর্স গোছের কিছু হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বড় সড় দুঃখ পেতে চলেছে বছর ৩৫ সুরঞ্জিনী গাঙ্গুলি, আর তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বলেই আমি জানি সুরঞ্জিনী তেমন বড় দুঃখ পেলে তার ফল হবে মারাত্মক। একটা অলৌকিক ক্ষমতা আছে মেয়েটার, ছোটবেলা থেকে ওর দুঃখগুলো কেবল ওর নিজের ভেতরে চাপা থাকে না, সুরঞ্জিনীর দুঃখগুলো ভূত হয়ে যায়। সুরঞ্জিনী ঘোষকে আমি প্রথম দেখেছিলাম ক্লাস ৫ এ, অন্য স্কুল থেকে এসে ভর্তি হয়েছিল আমাদের ক্লাসে। আমাদের স্কুল ছিল বাংলা মিডিয়াম, ও তার আগে পড়তো ইংলিশ মিডিয়ামে, ফলে আমাদের থেকে ভোকাবুলারি স্ট্রং ছিল, পটর পটর করে ইংরেজি বলতেও পারত, তাই আমরা ওকে এড়িয়ে চলতাম। সেই কারণেই প্রথম এক বছর ওর সঙ্গে আমার তেমন কথাবার্তা হয়নি, বা হলেও ও বয়সের কথা তেমন স্পষ্ট মনে থাকে না। এটুকু মনে আছে ও আমাদের স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই স্কুলের ভিতর কিছু অলৌকিক কাণ্ড ঘটতে থাকে। কখনো ভূগোলের স্যার ক্লাস ৫ এ যাবেন ভেবে স্টাফ রুমে চলে যান, আবার কখনো গভীর রাতে স্কুল ছুটি হয়ে যাওয়ার অনেক পরে দারোয়ান দেখত উঁচু ক্লাসের জানলায় কাদের যেন ছায়া ঘোরাফেরা করছে, কখনো আবার ফাঁকা ছাদ থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসত। কিন্তু এই সব অলৌকিক ঘটনা যে ইংলিশ মিডিয়াম থেকে আসা সুরঞ্জিনী ঘোষের সঙ্গে জড়িয়ে আছে তা আমরা জেনেছিলাম অনেক পরে। তবে ব্যাপারটা সবার আগে সন্দেহ করেছিলাম আমি। সুরঞ্জিনী যখন প্রথম মায়ের কাছে উন্মাদের মতো মার খেয়েছিল তখন ক্লাস ৭ এ পড়ে, কেন খেয়েছিল সে কথাও নিজেও ভুলে গেছে আমারও মনে নেই। ও বরাবর সেকেন্ড বেঞ্চে বসত, তো সেদিন ও সারাক্ষণ দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বসেছিল, কিছুতেই বাঁদিক ফিরছিল না। শেষে স্যার পড়া ধরতে যখন সেই দেওয়ালের দিকে তাকিয়েই পড়া বলে গেল তখন আমাদের খটকা লেগেছিল। সন্ধে হতে স্যার এগিয়ে গিয়ে দেখেন ও ডান গালে মারের কালশিটে দাগ। স্যার ওর গার্জেন কল করতে যাবেন এমন সময় পেছনের বেঞ্চ থেকে পুষ্কর চেঁচিয়ে উঠেছিল,
স্যার শুভজিৎ আমার ঘাড়ে ফু দিচ্ছে স্যার।
স্যার শুভজিতের কানটা ধরে মুলে দিয়েছিলেন। শুভজিৎ তখন প্রতিবাদ করেনি, লাল কান নিয়ে মুখ গুঁজে বসেছিল, কিন্তু আমরা স্পষ্ট দেখেছিলাম শুভজিৎ আদৌ ফু দেয়নি। বেচারা তখন মন দিয়ে অঙ্ক খাতায় আঁক কাটছিল। এই ঘটনাটা আমাদের মাথাতেই থাকত না যদি মাসখানেক পরে আর একটা ঘটনা না ঘটত। স্কুল জীবনে আমাদের প্রিয় স্যার ছিলেন অসিত বরণ সেন, ভদ্রলোক উঁচু ক্লাসে বায়োলজি পড়াতেন, আমাদের জীবন বিজ্ঞান। কয়েক সেকেন্ডের মধ্যে ব্ল্যাকবোর্ডে পৌষ্টিক তন্ত্রের নিখুঁত ছবি এঁকে ফেলতে পারতেন। লোকটাকে যেরকম জমের মতো ভয় পেতাম তেমনি ভালোবাসতাম। অসিত স্যারের আমাদের দিকে তাকানো দুটো ধরন ছিল, প্রথমটা মুখ নামিয়ে চশমার উপর দিয়ে, পরেরটা মুখ তুলে চশমার একেবারে তলা দিয়ে। সেন স্যার চশমার উপর দিয়ে কারোর দিকে চেয়ে আছেন মানে সেদিন তার কপালে বিপদ আছে। তো একদিন সকালে হেড স্যার এসে আমাদের বললেন অসিত স্যার কাল থেকে আর আসবেন না, ওর নাকি ট্রান্সফার হয়েছে, স্যারের সঙ্গে এ জীবনে আর দেখা হবে না। সুরঞ্জিনীকে অসিত স্যার ভীষণ ভালোবাসতেন, স্যার যাওয়ার আগে চশমার তলা দিয়ে ওর দিকে তাকিয়ে মাথায় একবার হাত বুলিয়ে বলে গেছিলেন,
ভালো থাকিস মা, মন দিয়ে পড়াশোনা করিস, কেমন?
সুরঞ্জিনীর চোখে সেদিন আমি জল দেখেছিলাম। জলটা মুছে নিয়ে স্যারের পায়ে হাত দিয়ে ও প্রণাম করেছিল, এত দূর অবধি সব ঠিকই ছিল, কিন্তু তারপরেই একটা বিচিত্র ঘটনা ঘটে। স্যার স্কুলের বাইরে পা রাখার পর পাঁচ মিনিটও কাটেনি, ক্লাস ফাইভের একটা ছেলে তখন বেঞ্চের উপর পেন ফাইটিং খেলছিল। হঠাৎ করেই টেবিল থেকে পেন তুলে তার ঢাকনা খুলে অন্য একটা ছেলের গালের উপর সজোরে বসিয়ে দেয়। এমন নয় যে দুজনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, মারধর গালমন্দ কিছুই হয়নি। স্রেফ ঝোঁকের মাথাতেই যেন ছেলেটাকে আচমকা আক্রমণ করে বসে। পরে স্যারেরা গিয়ে যখন ছেলেটাকে জিজ্ঞেস করেন ও বন্ধুর গালে আচমকা পেন ঢুকিয়ে দিল কেন, তখন ছেলেটা থতমত খেয়ে বলেছিল ওর কানের পাশে কে যেন বলেছিল ওকে কাজটা করতে। একটা অন্ধকার অন্ধকার মতো দেখতে মানুষ, গলার মধ্যে এমন কিছু ছিল যে নির্দিষ্ট অমান্য করতে পারেনি কিছুতেই। স্যারেরা অবশ্য ছেলেটাকে বিশ্বাস করতে চাননি, ওর গার্জেন কল হয়, কিন্তু বন্ধু মহল থেকে আমরা জানতে পেরেছিলাম ও আদৌ মিথ্যে বলেনি। পেনটা ঢোকানোর আগে ও নাকি কার সঙ্গে ফিসফিস করে কথা বলছিল, চোখের মণিটাও যেন সাদা হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য। এই ঘটনাটা নিয়ে স্কুলে হইচই হয়, আমরা বলাবলি করতাম আমাদের স্কুল বিল্ডিং এ নাকি ভূত আছে, অনেক বছর আগে কে স্কুলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু সেসব আদৌ সত্যি নয়। আমার কেন জানি না মনে হতো এই সব কিছুর সঙ্গে সুরঞ্জিনীর কোথায় যেন একটা যোগ আছে, কিন্তু মেয়েটা একে ফটর ফটর করে ইংরেজি বলে, তার উপরে স্কুলে এমন গম্ভীর হয়ে থাকত যে সব জিজ্ঞেস করতেই ভয় লাগত। এরকমই একদিন বৃষ্টি পড়ছিল, আমাদের ক্লাসে জানলার ধারের বেশিরভাগ বেঞ্চ ভিজে গেছিল, সব ছাত্রের বসার জায়গা ছিল না, এদিকে মেজাজের ভয়ে কেউই সুরঞ্জিনীর পাশে বসতে রাজি নয়। আমি শেষে পৌঁছেছিলাম বলে ওর পাশে বসা ছাড়া উপায় ছিল না। দুরু দুরু বুকে ওর সামনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমি তোর বেঞ্চে একটু বসতে পারি?
না, বসবি না।
কেন?
আমার খুব বাজে একটা রোগ আছে, মা বলেছে।
কি রোগ?
সেনসিটিভিটি।
মুশকিল হলো ছোটবেলায় আমি সেনসিটিভিটির মানে জানতাম না, ফলে ওটাকে একটা ভয়ঙ্কর সংক্রামক রোগ ভেবে নিয়েছিলাম। কিন্তু ওর পাশে না বসলে ভেজা বেঞ্চে বসে পেছন ভিজে যাবে, তখন বন্ধুরা প্যাঁক দেবে। অগত্যা ওর পাশেই বসতে বসতে বলেছিলাম, ঠিক আছে আমার ওসব টিকা নেওয়া আছে। সেনসিটিভিটির যে টিকা হয় না সেটা মনে হয় সুরঞ্জিনী জানত না, ফলে ওর সঙ্গে আমার একটা ভারী মিষ্টি বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তবে সেনসিটিভিটি যে সত্যি একটা রোগ সেটা আমি সুরঞ্জিনীকে দেখেই বুঝতে পেরেছিলাম। দুনিয়ায় হেন কিছু ছিল না যাতে ওর খারাপ লাগত না। দেরি করে ঘুম ভেঙে মাকে না দেখতে পেলে, বর্দা অফিস যাওয়ার আগে সুরো আসছি বলতে ভুলে গেলে, বাগানের কাঠবিড়ালি বৃষ্টি ভিজে থরথর করে কাঁপলে, বুড়ো রিক্সাওয়ালা ঠাঠা রোদে ছেঁড়া গামছায় ঘাম মুছলে, ওর কষ্ট হতো, লুকিয়ে চুড়িয়ে কেঁদেও ফেলত। ফেলে দেওয়া ছেঁড়া জুতো, পুরনো ইউনিফর্ম, খেলতে খেলতে নেমে আসা গোধূলির দিকে তাকিয়ে ওর চোখ ভিজে যেত। তবে এসবের খবর আমার মতো দু চারজন বন্ধু ছাড়া আর কারো কাছে ছিল না। ছোট থেকে সুরঞ্জিনীর আঁকার শখ ছিল, ওর ব্যাগে অন্য কিছু থাক না থাক ড্রয়িং খাতা সব সময় থাকত, তবে কোনো অজ্ঞাত কারণে সেটাও কাউকে দেখাতে চাইত না। ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাওয়ার পর কেবল আমাকেই সেই খাতাটা দেখিয়েছিল, এবং সেটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম কেন খাতাটাও কাউকে দেখাতে চাইত না। সুরঞ্জিনীর আঁকার খাতার পাতা জুড়ে অদ্ভুত সব কালো কালো ছায়ামূর্তিদের ছবি আঁকা ছিল, পোর্সেলিনের মতো সাদা ভয়ঙ্কর চোখ, শরীর খানিকটা গলে যাওয়া ছায়ার মতো, কখনো ওর পাশে তারা দাঁড়িয়ে আছে, কখনো ফিসফিস করে ওর কানে কিছু বলছে, আবার কখনো ওর জানলা দিয়ে হাত বাড়িয়ে কি যেন খোঁজার চেষ্টা করছে। অন্ধকার হাতগুলোকে ওরকম আঁকা অবস্থায় দেখেই আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি খানিকটা ভড়কে গিয়েই ওকে জিজ্ঞেস করেছিলাম, এই এগুলো কারা?
জানি না, কিন্তু মন খারাপ হলে ওদের আমি দেখতে পাই।
দেখতে পাস মানে?
মানে আমার মন খারাপ হলে ওরা নিজে থেকেই চলে আসে, আমি দেখতে পাই, কখনো কখনো অন্যরাও দেখতে পায়।
আমি ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি, বলেছিলাম তোর এরকম আবার হয় নাকি?
তুই আমার মন খারাপ করে দে, তাহলে নিজেই বুঝতে পারবি।
কেন জানি না সেদিন ওর চোখের দিকে চেয়ে ভয় লেগেছিল আমার, ঘাড়ের পেছন দিক শিরশির করে উঠেছিল। অবিশ্বাসটা কমে এসেছিল এক মুহূর্তে, কে বলতে পারে, ওই সেন্সিটিভিটি রোগটা বাড়তে বাড়তেই এসব হয়। যাদের ওই রোগটা বাড়াবাড়ি রকমের আছে, তাদের দুঃখগুলোই হয়তো ভূত হয়ে গিয়ে আর পাঁচটা লোককে ভয় দেখিয়ে মারে। সে নিয়ে আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করেছিলাম, তোর ভয় করে না এসব দেখে?
করে, কিন্তু কদিন পর আর করবে না।
কি করে বুঝলি?
রোজ একটু একটু করে কম হয় ভয়টা। যারা অনেক ভূতের সিনেমা দেখে, তাদের আর ভূতের সিনেমায় ভয় লাগে না। তারা জানে ভূত কখন আসবে, কোথা দিয়ে আসবে, ভূত এলে কেমন আওয়াজ হবে। আর ধর দু বছর ক্লাস টেন অবধি, তারপর আর একটুও ভয় করবে না। শুধু
আমার মাথায় চট করে খেলে গেছিল সমাধানটা। স্কুলে কোনো অদ্ভুত উড়ে ঘটনা ঘটার ঠিক আগে আগে কোনো না কোনো কারণে সুরঞ্জিনীর মন খারাপ হয়েছে, অর্থাৎ ওর মন খারাপ হলেই চারপাশে ভূতেরা জন্ম নেয়। শুধু কি?
আমার বাড়ির লোক আমাকে পছন্দ করে না।
কেন?
এই ভূতেদের অত্যাচারে সারাক্ষণ ভয় ভয় থাকতে কার বাড়ির লোকের ভালো লাগে বল? আমার কি মনে হয় জানিস?
কি?
যতদিন না ভূতগুলোর একটা ব্যবস্থা করতে পারছি, আমাকে কেউই পছন্দ করবে না।
অবশ্য আমি সুরঞ্জিনীকে সত্যিই পছন্দ করতাম। সত্যি বলতে কোনোদিনই ওর ভূতগুলোকে নিয়ে আমার সমস্যা হয়নি। আমার কি টিকা নেওয়া ছিল? হয়তো সেই কারণেই উচ্চ মাধ্যমিকের আগে অবধি ওর আমি ছাড়া বিশেষ বন্ধু ছিল না। কিন্তু স্কুল ছাড়তেই ও কেমন জানি অ্যাভয়েড করা শুরু করলো আমাকে, যেন আমার সঙ্গে ওর বিশাল লেভেলের কিছু ক্যাচাল হয়েছে। ওর খাতার সামনে বেস্ট ফ্রেন্ড হিসেবে অন্য কারো নাম লেখা হয়েছিল কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করেও আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি। এখন অবশ্য এসব কথা ভাবলে আমার হাসি পায়। ছোটবেলায় এর থেকে বড় বিলাসিতা আর কিছু নেই। তখন আমরা ভেবেছিলাম মানুষকে চাইলেই জোর করে টিকিয়ে রাখা যায়। বড় হয়ে বুঝতে পেরেছি মানুষ গাছের মতো নয়, তাকে রোদ জল আর আলো দিলে, যত্ন করলেই সে চিরকাল থেকে যায় না। বরং প্রিয় মানুষ খানিক বিড়ালের মতো, তাকে যত্ন না করে আদর না করে থাকা যায় না। কিন্তু সেই যত্ন আদরের থেকে মুখ ফিরিয়ে সে একদিন কোথায় হারিয়ে যায় কেউ জানে না। চলে যেতে হলে ওসব দেওয়া নেওয়ার হিসেব টিসেবের ধার সে ধারে না। যাকে, নোট কথা, আমার তখন থেকেই ভয়ানক আগ্রহ জন্মেছিল মেয়েটাকে নিয়ে। স্কুলে আমি ওর পাশেই বসতাম, রোজ নিয়ম করে ওর আঁকার খাতার পাতা উল্টাতাম, খাতার সামনে একে অপরের নাম লিখে ব্র্যাকেটে বেস্ট ফ্রেন্ড লিখে দিয়েছিলাম। সুরঞ্জিনী ওর দুঃখের কথা শোনাতো আমাকে, কত সহজে ও রেগে যায়, কষ্ট পায়, ভয় পায়, মন খারাপ করে বালিশে মুখ দিয়ে শুয়ে থাকে। চোখ বড় বড় করে ও যত গল্প বলতো সব মন দিয়ে শুনতাম। কেন জানি না ও আমাকে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছিল। তবে এত কিছুর পরেও ও কোনোদিন আমাকে ওর আঁকার খাতার শেষ পাতাটা দেখতে দেয়নি। আমি চাপাচাপি করলেই বলতো,
ওখানে একটা প্রফেসি আছে, কাউকে দেখতে দেওয়া যাবে না।
ইংরেজিতে কাঁচা ছিলাম বলে আমি প্রফেসি মানেও জানতাম না, তবে তখন থেকেই মনে মনে স্থির করে রেখেছিলাম জীবনে একদিন না একদিন ঠিক ওই পাতাটা খুলে দেখব বেটা কি এঁকে রেখেছে। বছরখানেক পর যখন আমরা ক্লাস টেনে উঠলাম তখন একবার ভয়ানক জ্বর হলো আমার, দিন পাঁচেক স্কুলে যেতে পারিনি। আমাদের সময় মোবাইল ফোনের এত বাড়বাড়ন্ত ছিল না বলে ওকে জানাতেই পারিনি, এটুকু বুঝেছিলাম আমাকে এতদিন না দেখে ওর মন খারাপ হয়েছে, সেজন্য যতটা না বিষণ্ণ ছিলাম তার থেকে বেশি ছিলাম ভয়ে। জানতাম ওই কদিনে স্কুলে কিছু ভৌতিক কাণ্ড অবশ্যই ঘটে গেছে, কিন্তু জ্বর শেষে স্কুলে গিয়ে অবাক হয়ে গেলাম। সুরঞ্জিনী থম মেরে বসে আছে বটে, আমাকে দেখে পাক্কা তিনটে পিরিয়ড কোনো কথা বলল না, কিন্তু ছেলেদের মুখে খবর নিয়ে জানলাম স্কুলে তেমন উল্লেখযোগ্য কিছুই ঘটেনি। আশ্চর্য, সুরঞ্জিনীর মন খারাপ হয়েছে কিন্তু ভৌতিক ঘটনা ঘটেনি, তা কি করে সম্ভব? ফোর্থ পিরিয়ডে স্কুলে না আসার কারণ বুঝিয়ে সুঝিয়ে মেয়ের মাথা একটু ঠান্ডা করলাম। ওর মুখ দেখে মনে হল রাগের পারদ বিপদ সীমার খানিক নিচে দিয়ে বইছে। সুযোগ বুঝে আমি করেই ফেললাম প্রশ্নটা, হ্যাঁ রে আমি স্কুলে আসিনি তাতে তোর মন খারাপ হয়নি?
হয়েছে তো, এখনো হয়ে আছে।
তাহলে ভূতগুলো আর আসেনি?
এসেছে, কিন্তু আমি পাত্তা দিইনি।
মানে?
তোকে বলেছিলাম না একদিন আর কিছু যায় আসবে না, ওরা ওদের মতো থাকবে আর আমি আমার মতো।
কথাটা বলে আমার দিকে একটা ছেঁড়া আঁকার খাতার পাতা তুলে ধরেছিল, ভারী অদ্ভুত একটা ছবি আঁকা ছিল সেই পাতায়। নিজের ঘরের চওড়া বিছানার উপর ঘুমোচ্ছে সুরঞ্জিনী, পাশ ফিরে শুয়ে বালিশে মাথা দিয়ে আছে, আর ওর ঘরের মধ্যে মেঝে জুড়ে শুয়ে আছে অন্তত গোটা কুড়ি কালো কালো গরিলার মতো ছায়া মূর্তি, ওর মতোই যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা, ওদের গায়ের অন্ধকার মেঝেতে নেমে আসা অন্ধকারে মিশে গেছে। সুরঞ্জিনী খুশি হয়ে আমার পিঠে হাত রেখে বলেছিল,
জানিস চিরু, আমি ওদের ঘুম পাড়াতে শিখে গেছি, আমি আমার দুঃখদের ঘুম পাড়াতে শিখে গেছি চিরু, শিখে গেছি।
আমি মনে মনে খুশি হয়েছিলাম সেদিন, ওকে নিয়ে আমার নিজের মনেও একটা ভয় কাজ করত, কোনোদিন হুট করে ওকে দুঃখ দিয়ে ফেললে শেষে আমার ঘাড়েই দু একটা ভূত এসে ভর না করে বসে। ভূতেদেরও নিয়ন্ত্রণ করতে শিখে গেছে জানতে পেরে সেই ভয়টা আমার কেটে গিয়েছিল। কেবল মিনিট খানেক পরে ও শুধু বিড়বিড় করে বলেছিল,
শুধু একটা চিন্তা থেকে গেল রে ভাই, এই দুঃখগুলো জীবনে অল্প অল্প দুঃখ, এগুলোকে ঘুম পাড়ানো অনেক সহজ, কিন্তু জীবনে তেমন বড় কোনো দুঃখ যদি পাই সেটাকে ঘুম পাড়াতে না পারলে।
সব থেকে বড় দুঃখ, আমি কিছুক্ষণ মন দিয়ে ভেবে বলেছিলাম, সেটা কিরকম দুঃখ হতে পারে রে?
কি জানি, সত্যিকারের দুঃখের সব থেকে বড় নিয়ম হলো তাকে আগে থেকে আন্দাজ করা যায় না, সেফেস্ট খুশির মুহূর্তে এসে সে অ্যাটাক করে। এখন থেকে যদি বুঝে যায় কি দুঃখ তাহলে সেটা আর বড় দুঃখ থাকবে না।
ওর কথা শুনে আমার মনে পড়েছিল একবার সানুদের ছাদে ক্রিকেট খেলার সময় ছয় মেরে নিজেরই ক্যাম্বিস বলটা হারিয়ে ফেলেছিলাম, ছয় মেরে খুশি হয়েছিলাম কিন্তু পরক্ষণেই নতুন বল হারিয়ে গিয়ে খুব মন খারাপ করেছিল। ও বোধহয় এরকম কিছুর কথাই বলছে, এখন ভাবলে হাসি পায়। হায় ছেলেবেলা, যখন ক্যাম্বিস বল হারিয়ে ফেলাটাই সব থেকে বড় দুঃখ ছিল। নতুন তৈরি হওয়া সাউথ কলকাতার রাস্তায় দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সুরঞ্জিনী। অন্যদিন আধ ঘন্টা দৌড়ায় আজ 20 মিনিট দৌড়েই দম ফুরিয়ে গেছে। দিন দিন যেন বয়সটা তাড়াতাড়ি বাড়ছে ওর। কোমরে হাত রেখে কিছুক্ষণ হাঁপিয়ে চারপাশে তাকায় সুরঞ্জিনী। আগের দিন ছুটতে গিয়ে দেখেছে এই জায়গাটায় একটা বেঞ্চ ফাঁকা থাকে, আজ ডান দিকে তাকাতেই সেটা চোখে পড়ল। আগের মতোই হাঁপাতে হাঁপাতে সেটার উপর এসে বসে পড়ল। ভোর 6:30 বাজছে। সাউথ কলকাতার পার্কের ধার ঘেঁষা একফালি রাস্তা। নানা বয়সের মর্নিং ওয়াকার ছাড়া অন্য মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না। গাছের ফাঁক থেকে আচম্বিতে ডেকে ওঠা পাখির ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। দূরে বড় রাস্তার দিক থেকে ভোরের ঘুম ভেঙে সচল হওয়া বাসের হর্ন ভেসে আসছে। বেঞ্চে বসে ব্যাগ থেকে টাওয়েল বের করে মুখ মুছল, তারপর চোখ বুজে পিঠ এলিয়ে দিল বেঞ্চে। নিঃশ্বাসটা শান্ত হয়ে আসছে একটু একটু করে। খানিক পর চোখ না খুলেই বুঝতে পারল একটা মানুষ এসে দাঁড়িয়েছে ওর ঠিক সামনে।
একটু বসতে পারি?
নরম মিহি গলায় জিজ্ঞেস করল লোকটা। প্রশ্নটা খানিক ন্যাকা ন্যাকা শোনালো।
পাবলিক প্লেস যখন বসতেই পারেন, জিজ্ঞেস করার কি আছে?
না, আসলে 20 বছর আগে আপনি না বলেছিলেন। এখনো নাটা হ্যাঁ হয়েছে কিনা জানি না তো, তাই।
সুরঞ্জিনী চোখ খুলে মুখ তুলে একবার তাকালো লোকটার দিকে। কুঁচকে গেল ভুরুটা। লম্বাটে চেহারা, মিষ্টি শিশু সুলভ মুখ, চোখ দুটো বড় বড়। নতুন সূর্যের আলোয় মুখটা চেনার চেষ্টা করল, আর করতেই কয়েক সেকেন্ডের মধ্যে ওর মুখের রং পাল্টে গেল। খুশির ঝাপটা ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। উৎসাহে প্রায় দাঁড়িয়ে উঠে বলল,
হেই, তুই চিনি না? চিরন্তন শাহ, স্কুলের
ছেলেটার মুখ প্রায় ভুলতেই বসেছিল সুরঞ্জিনী। ওর কত বছরের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। একসময় চিরুকে ছাড়া সময়ই কাটত না সুরঞ্জিনীর। তবে উচ্চ মাধ্যমিকের পর থেকেই যোগাযোগ কমে আসে, তারপর আর দেখাই হয়নি ওর সঙ্গে। মাঝের 15টা বছরে মুখটা প্রায় ভুলতেই বসেছিল সুরঞ্জিনী।
আগে হ্যাঁ, নাম চিরন্তন, তাই সাহাকে সাহাই রয়ে গেছি। এদিকে তুই দেখ, ঘোষ থেকে গাঙ্গুলি হয়ে গেলি।
ছেলেটার সেন্স অফ হিউমারের ব্যাপারটা এখনো একই রকম আছে। মুখে খুশির হাসিটা কোন রকমে দমিয়ে সুরঞ্জিনী বলে,
তা হঠাৎ এখানে? তোর বাড়ি আশেপাশে নাকি?
আরে না না, ওই তোর মতোই মর্নিং ওয়াক। পার্থক্য হলো তোর কোনো উদ্দেশ্য নেই, আমার আছে।
উদ্দেশ্য এখানে কি?
পকেট থেকে বের করে একটা সিগারেট ধরায় চিরন্তন, তারপর মুখে আগুন দিয়ে বলে,
আমার মনে হয় তুই একটা গন্ডগোল করতে চলেছিস, তাই ভাবলাম সাবধান করা দরকার। কারোর সঙ্গে দেখা টাকা তো করছিস না, অগত্যা পথ আটকে।
কি গন্ডগোল?
তুই প্রবীর গাঙ্গুলির সঙ্গে ডিভোর্সটা করতে চাইছিস কেন বলতো?
তোকে ও পাঠিয়েছে, তাই না?
বেঞ্চ থেকে উঠে পড়ে আবার পা চালায় মেয়েটা। চিরন্তন ওর পিছু নেয়। ঘামের রেখায় ওর মাথা থেকে সিঁদুরের টিপ নামছে। গায়ের জিম ভেস্টটা ভিজে চুপসে আছে ওর শরীরে।
আরে না না, বলতে পারিস আমি নিজেই এসেছি। কেন? পুরনো বেস্ট ফ্রেন্ডের লাইফ নিয়ে ইন্টারেস্ট থাকতে পারে না?
এই তো বললি আমার কোনো উদ্দেশ্য নেই, ধরে নে আমি এমনিই করছি।
ওকে ফাইন, কিন্তু তোর এই এমনির চক্করে একটা 10 বছরের মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, সেটা আশা করি বুঝতে পারছিস।
দাঁড়িয়ে পড়ে সুরঞ্জিনী, চিরন্তনের হাত থেকে সিগারেটটা একরকম কেড়ে নেয়, তাতে লম্বা টান লাগিয়ে ধোঁয়া ছেড়ে বলে,
রিমি আমাকে পছন্দ করে না, শি হেটস মি। কোনদিন ওর ডায়েরির পিছনের পাতাগুলো খুলে দেখিস, ও যতগুলো গালি জানে তার একটাও আমাকে দিতে বাকি নেই।
হ্যাঁ, আর তার পেছনে তোর কোনো দোষ নেই, তাই তো?
আছে, আমি নিজেও জানতাম আমাকে কেউ কোনো দিন পছন্দ করবে না।
ও, তা পছন্দ করার জন্য কি করেছিলি তুই?
ইউ ডোন্ট গেট টু নো দ্যাট। 15 বছর পর হুট করে বন্ধুর সামনে এসে দাঁড়িয়ে তার স্ত্রী হিসেবে, মা হিসেবে ব্যর্থতার জাস্টিফিকেশন চাওয়ার রাইট নেই তোর।
ঠিক আছে, কিন্তু 15 বছর আগে যে মানুষটাকে চিনতাম তাকে আর কেউ চিনে বলে তো মনে হয় না।
তুই বলতে কি চাইছিস?
কথা বলে যা বুঝলাম, এত বছর সংসার করেও গাঙ্গুলি তোর ব্যাপারে এখনো সবকিছু জানে না, বিশেষ করে তোর ছোটবেলার ওই ব্যাপারটা।
আমার দুঃখদের ভূত হয়ে যাওয়া, তাই তো? এতদিন পর ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আর সেও কিনা আমাকে বিটি খাওয়াতে এসেছে, আমার ভাগ্যটা ভাব।
চিরন্তন জোরে পা চালিয়ে ওর সঙ্গে তাল মেলায়, ছেলেটার গলা শক্ত শোনায়।
ছোটবেলার বন্ধু বলেই আমি জানি তুই যেটা করতে চলেছিস সেটা কতটা মারাত্মক হতে পারে। মেয়েকে ছাড়তে তোর কষ্ট হবে না? সংসার ছেড়ে একা একা চলে আসতে দুঃখ হবে না? তুই নিজে বলেছিলি আবার যদি জীবনে তেমন বড় কোনো দুঃখ পাস তাহলে সবকিছু তোর হাতের বাইরে চলে যাবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে তাহলে তোর আশপাশের মানুষগুলো কেউ নিরাপদ থাকবে না সুরঞ্জিনী।
রাস্তার এই জায়গাটায় তেমন লোকজন নেই, সেটা লক্ষ্য করে নিজেই থমকে দাঁড়ায় সুরঞ্জিনী। হুট করে চিরন্তনের জামাটা খামচে ধরে, ওর নরম মুখটা হিংস্র সাপদের মতো দেখায়।
লুক হিয়ার ম্যান, এটা ছেলেবেলা নয়, আমি আর আগের মানুষটা নেই, অন্য কার কি হলো আমার তাতে কিচ্ছু যায় আসে না।
তুই এত অ্যারোগেন্ট হয়ে গেলি কেন শুনো?
ওর হাতের উপরে হাত রাখে চিরন্তন, শব্দগুলো যেন শান্ত করতে চায় মেয়েটাকে।
আমি তোর প্রতি চিরকাল অ্যারোগেন্টই ছিলাম, কয়েক বছর আগে অবধিও বাকিদের প্রতি জিনিসগুলো হাইড করতে পারতাম, কিন্তু এখন আর পারি না। আমার আমার ভূতগুলোর এক এক করে ঘুম ভাঙছে চিরু, আমি আর ওদের ঘুম পাড়িয়ে রাখতে পারছি না।
আর সবার থেকে দূরে চলে গেলেই ঘুমিয়ে পড়বে ওরা?
তোর থেকে তো দূরে চলে যাইনি,
কিন্তু আমি আমি থেকে কি করব?
বেস্ট ফ্রেন্ড হবি, জানিস চিরু, বেস্ট ফ্রেন্ড থাকলে না দুঃখরা ঘুমিয়ে পড়ে।
চিরন্তন অবাক হয়ে তাকায় মেয়েটার দিকে, ওর কানের পাশ দিয়ে হু হু করে সময় বইতে থাকে। আজ থেকে 17 বছর আগে স্কুলের গেটে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে থাকা যে মেয়েটাকে ও রেখে এসেছিল, সেটি সত্যি সময়ের নিয়মে এত বদলে গেছে? ওই সেই সেন্সিটিভিটির রোগটা কি তাহলে সেরে গেছে এতদিনে? ওর ক্লান্ত মুখটার দিকে ভালো করে তাকায় চিরু, থেমে আবার টাওয়ালে মুখ মুছে সুরঞ্জিনী ওর পিঠে একটা হাত রেখে বলে,
ধুর কাটায় সব, তোর কি খবর বল, বিয়ে করেছিস, বাচ্চা কাচ্চা?
আছে, সব আছে।
বেস্ট ফ্রেন্ড?
ওসব নেই, আমি জানতাম বড় হয়ে গেলে আর বেস্ট ফ্রেন্ড থাকে না।
সে আমিও জানতাম, কিন্তু বেস্ট ফ্রেন্ডও যে আর বেস্ট ফ্রেন্ড থাকে না সেটা জানতাম না। আমি এখনো আগের মতোই ফিলোসফার রয়ে গেলাম চিরু।
চিরন্তন সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে তাকায়,
তবে আমার একটা জিনিস পাল্টে গেছে জানিস।
কি?
আমি এখন ট্রফেসি মানে জানি।
উত্তর দেয় না সুরঞ্জিন, অল্প হেসে হনহনিয়ে হেঁটে সামনের দিকে এগিয়ে যায়। ওর মুখটা হুট করেই গম্ভীর হয়ে যায়।
তোর আঁকার খাতার শেষ পাতায় কি আঁকা ছিল সুরো? এতদিন ধরে কি গোপন করছিস তুই?
তোকে বলবো কেন?
সুরঞ্জিনী থামে না, ওর হাঁটার বেগ বেড়ে যায়, জিদ চেপে যায় চিরন্তনে, ও দৌড়ে পিছু নেয়।
সারা জীবন তুই রহস্য করে পার পেয়ে যাবি না সুরো, তোকে বলতেই হবে, চাষটা কি তুই?
আচমকা ঘুরে দাঁড়ায় সুরঞ্জিনী, চোখ দুটো লাল হয়েছে কি ওর? ছুরির ফলার মতো ধারালো শোনায় ওর গলা।
আমি বলতে চেয়েছি চিরু, সারা জীবন বলতে চেয়েছি, কিসে আমার কষ্ট হয়, কিসে যন্ত্রণা হয়, কত ছোট জিনিসে, কত তুচ্ছ দৃশ্যে, সব দে কথায়, কিন্তু কেউ শুনতে চায়নি, কেউ না। আমার রোগটা আমি গিলে খেয়ে নিয়েছি, এত বছর পর তোর সেটা তুলে আনার কোনো রাইট নেই।
পেছন থেকে ওর কাঁধে একটা ধাক্কা দেয় চিরন্তন।
ফালতু কথা, তুই নিজের সঙ্গে ছলনা করছিস সুরঞ্জিনী, কারোর সঙ্গে দেখা করিস না, কারোর সঙ্গে কথা বলিস না, সবাই অপছন্দ করে ভেবে নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন রেখে তুই এক্সপেক্ট করতে পারিস না যে সব মানুষ দেওয়ালে কান পেতে তোর কথা শুনবে, তোর তোর সুখ দুঃখের হিসেব করবে, খোঁজ করবে।
তুই করবি?
মানে
আমার কোথায় দুঃখ, কোথায় কষ্ট, কিসের যন্ত্রণা জানতে চাইবি ছোটবেলার মতো?
হ্যাঁ, সেই জন্যই এসেছি।
কি যেন ভাবে সুরঞ্জিনী, হঠাৎ করেই কাঁধ থেকে ব্যাগটা খুলে ওর দিকে এগিয়ে দেয়।
এটা রাখ।
এটা তো লেডিস ব্যাগ, আমি এটা নিয়ে কি করব?
ওর সামনের চেনে আমার ফ্ল্যাটের চাবি আছে, আমার ঘুমাতে ঘুমাতে রাত একটা বাজে, আমার দুঃখের কারণ আমার বালিশের নিচে রাখা থাকবে, পারলে বের করে নিস, তবে দয়া করে আমার ঘুমটা ভাঙাস না।
কথাটা বলে আর দাঁড়ায় না সুরঞ্জিনী, ওর মুখের মধ্যে কি যেন একটা পাল্টে গেছে। দৌড়ে চিরন্তনের থেকে অনেকটা এগিয়ে যায়ও, চিরন্তন আর অনুসরণ করে না ওকে। কিছু কিছু চলে যাওয়া দেখে বোঝা যায় তার সঙ্গে পা মেলানো যায় না। ক্লাস এইটে উঠে আমি আর টিফিন নিয়ে যেতাম না, মা এক্সট্রা টাকা পয়সা দিয়ে দিত, সেই টাকা জমিয়েই হাত খরচ চলত। তবে সুরঞ্জিনী তখনও টিফিন নিয়ে আসত, টিফিন বেলায় আমরা দুজন মিলে সেই টিফিন ভাগ করে খেতাম। তেমনি একবার টিফিন খেতে খেতে ওকে আমি উৎসাহের বসেই জিজ্ঞেস করেছিলাম,
আচ্ছা এই যে তুই দুঃখ পেলে সেগুলো ভূত হয়ে যায়, সেটা তুই প্রথম জানতে পেরেছিলি কবে?
ছোটবেলার সব থেকে বড় দুঃখটা যেদিন পেয়েছিলাম সেদিন।
কোন দিন?
তখন আমি ক্লাস থ্রিতে পড়ি, ভজঘরি নামে আমার একটা বিড়াল ছিল, আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজ ছিল তখন। একদিন গ্যারেজের পাশ দিয়ে যেতে যেতে দেখি গ্যারেজের কাছে জানলা দিয়ে একটা বাচ্চা ছাই ছাই রঙের বিড়াল তারও সরে চিৎকার করছে। বুঝলাম গ্যারেজ যখন খোলা ছিল তখন সুযোগ পেয়ে ঢুকে পড়েছিল, তারপর বন্ধ হয়ে যাওয়ায় আর বেরোতে পারছে না। কাঁচের জানলার ওপারে ওকে ঝাপসা দেখা যাচ্ছিল, আমি মালিককে বলে গ্যারেজ খুলিয়ে ওকে উদ্ধার করেছিলাম। তারপর থেকেও আমার সঙ্গেই থাকত, মাস দেড়েকের বেশি বয়স হবে না, ছোট ছিল বলে আমার হাতের চাদর উপরেই বাবু হয়ে বসার মতো করে বসতে পারত, ব্যালেন্স পেত না বলে হাত বাড়িয়ে আমার জামার বুকের কাছটা খামচে ধরত। তখন আমি ওকে বলতাম, ছোট আছিস বলে এক হাতে বসতে পারছিস, বড় হয়ে গেলে আর দু হাতেও ধরতে পারবো না। তখন আমি জানতাম না ফজহরি আর কোনোদিন বড় হবে না। মাত্র দেড় মাস বয়সে
মারা গেল, তাই তো?
হ্যাঁ, আমি কদিনের জন্য মামার বাড়ি গেছিলাম। ও আমাদের সামনের বাগানেই থাকত। ফিরে এসে দুদিন আর দেখতে পাইনি। ভেবেছিলাম কোথাও ঘুরতে গেছে। সন্ধেবেলা জিজ্ঞেস করতে মা বলল, ছোট বিড়ালটা, সে তো দুদিন আগেই মারা গেছে রে। সকাল থেকে নাকি বাগানে পাশ ফিরে শুয়েছিল। মা ভেবেছিল ঘুমোচ্ছে। বেলা হতে দেখল পেটটা অসম্ভব ফুলে উঠেছে। বাড়িতে ময়লা নিতে এসেছিল দুটো ছেলে। তারা চেলা কাঠ দিয়ে তুলে পাঁচিলের ওপরে ওর বডিটা ফেলে দিয়েছিল। মনে হয় টিকটিকি গোছের কিছু খেয়ে নিয়েছিল বিড়ালটা। তুই ভাবছি রু, আমি গোটা দুটো দিন জানতেই পারিনি আমার আমার ছোট্ট ভজহরি মরে গেছে। ওকে শেষবার দেখতেও পারিনি। ছোটবেলায় ওর থেকে বড় দুঃখ আমি আমি আর পাইনি কখনো।
ওটাই,
হ্যাঁ, আমি জানি জীবনে আরো অনেক দুঃখ পাবো, কিন্তু দ্যাট ডেথ কট মি অফ দ্য গার্ড। সারা জীবনে একটা সময় আসে যখন কাকু জেঠু দিদা টিদাদের মধ্যে কেউ একজন মারা যায়। আমরা তখন কৌতূহলী হয়ে বাবা মাকে প্রশ্ন করি, আচ্ছা মানুষ মরে গেলে যায় কোথায়? মা বাবা তখন তারার দেশে কি ঘুমের দেশে এইরকম টাইপের কিছু একটা উল্টোপাল্টা বলে দেয় আমাদের। ভজহরি যে সময় মারা যায় তখন আমার ওই প্রশ্নটা কাউকে করা হয়নি জানিস। সামান্য একটা বিড়াল মরে যাওয়ার জন্য আমার অত কষ্ট হতে পারে কেউ ভাবেইনি। ওই মৃত্যু শোকটাকে একটু একটু করে বুঝতে পেরেছিলাম। দিনের পর দিন আমি দুঃখকে চিলতে চিলতে করে চিনেছিলাম।
তারপর ভূত এলো?
ইয়েস। একদিন সারা রাত কাঁদছিলাম। আমাদের বাড়িটা ছিল তিনতলা, আমি উপর তলাতেই শুতাম। একদিন ওই তিনতলার জানলায় টোকার শব্দ হলো। আমি প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিলাম। মুখ বাড়িয়ে দেখলাম কার একটা ছায়া পড়ছে।
সেই প্রথম ভূত দেখেছিলি তুই?
সেই প্রথম দেখেছিলাম।
আমি ওর টিফিন বাক্স থেকে ম্যাগি তুলতে তুলতে বলেছিলাম, মাঝে মাঝে তোর জন্য আমার খুব খারাপ লাগে জানিস।
কেন?
এই যে তোর এই রোগটা, এই ভূত হয়ে যাওয়া।
দূর পাগল, আমাদের সবার দুঃখই একসময় ভূত হয়ে যায়। আমরা নিজেদের দুঃখ হয়েছে বলে আশেপাশের মানুষকে বিরক্ত করে মারি। রাত বিরেতে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠি, কাঁচের গ্লাস মোবাইল ফোন দেওয়ালে ছুঁড়ে মারি। দুঃখ জমে রাগ হলে সেই রাগের মাথায় যাকে যা পাই বলে দিই। সেটা ভূতের অত্যাচারের থেকে কম কিছু। আচ্ছা, তোর অসুবিধা হয় না?
কিসে?
এই যে আমি এত সেন্সিটিভ মানুষ, ধর রাগের মাথায় তোকে কিছু বলে দিলাম, গ্লাস ছুঁড়ে মারলাম বা গালাগাল করলাম।
তোর আমি তো তোর বেস্ট ফ্রেন্ড।
তাতে কি হয়েছে?
বেস্ট ফ্রেন্ডদের ঠিকানা থাকে। তবে আমি সত্যি সত্যি কোনোদিন ওর রাগের মাথায় বলা কথাগুলো মনে রাখিনি। দুঃখে কান্নাকাটি করলে কারণ জিজ্ঞেস করতে যাইনি। যতদিন ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল ততদিন কেবল আমার কাছে এসেই ওর নিজের দুঃখের ঝাঁপি খুলে বসত। বেস্ট ফ্রেন্ডের টিকা একেবারে উচ্চ মাধ্যমিকের আগে অবধি কাজ করেছিল। তারপর ও কলেজে উঠে যেতে ধীরে ধীরে যোগাযোগ ক্ষীণ হয়ে আসে। একদিন দেখা করে আচমকাই আমাকে বলেছিল,
তুই আর আমার বেস্ট ফ্রেন্ড নেই রেছিল।
কেন বলতো?
আমি তো আর আগের সুরও নেই।
আগের সুরও বলতে?
মানে ওই সেন্সিটিভিটি রোগটা যার ছিল, কোথায় কোথায় রেগে যাওয়া, কেঁদে ফেলা, ভূতগুলো ঘুমিয়ে পড়তেই আমি তো শান্ত হয়ে গেছি একদম। তুই ওই মেয়েটার বেস্ট ফ্রেন্ড ছিলি যাকে কারোর পছন্দ ছিল না, যাকে বাঁচানোর কেউ ছিল না।
আরে বেঈমান, এখন তোকে লোকে পছন্দ করছে বলে আমার আর জায়গা নেই।
আচ্ছা, যদি তুই কোনোদিন জানতে পারিস আমার ভূতগুলো আবার জেগে উঠেছে বা জেগে উঠতে পারে, সেদিন আমাকে খুঁজে বের করবি তুই?
বয়ে গেছে দূরা চিরু সাহানা, ওসব মাগনায় করে না।
ওমা, মাগনায় করবি কেন? তোকে আমার আকার খাতাটা আবার দেখতে দেব।
আমি খুব একটা গা করিনি, আকার খাতা নিয়ে বিশেষ আগ্রহ ততদিনে আমার আর ছিল না। তবে আমি জানতাম এই জনমোহিনী লোকপ্রিয় সুরঞ্জিনী ঘোষের নিচে কোথাও না কোথাও একটা ছিঁচ কাঁদুনে সুরও ঠিক লুকিয়ে আছে, সময় আসলে সে ঠিক বেরিয়ে পড়বে। সুরঞ্জিনী ঘোষের ভূতেদের ঘুম একদিন ঠিক ভাঙবে। সুরঞ্জিনী গাঙ্গুলির ফ্ল্যাটের সামনে যখন পৌঁছালাম তখন রাত ১২টা পার হয়ে গেছে, তার উপর মুষলধারায় নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। মেইন রোড থেকে ওর বাড়ির গলি অবধি হেঁটে হেঁটে আসতেই অর্ধেক ভিজে গেলাম। ওর ফ্ল্যাটটা ৫তলায়, খুব আধুনিক গোছের বিল্ডিং নয়। বাইরে একটা সিকিউরিটি গোছের লোক আধো ঘুমে ঢুলছিল, বৃষ্টির আমেজে সে ঘোর আপাতত ভাঙবে বলে মনে হল না। বাইরে চাতাল পেরিয়ে এসে আর লিফট নিতে ইচ্ছে করল না, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটেই উপরে পৌঁছালাম। নেম প্লেটে সুরঞ্জিনীর একার নাম লেখা আছে, সেটা দেখেই ফ্ল্যাটটা চিনতে পারলাম। দরজায় নক করার দরকার ছিল না, পকেট থেকে সকালে দেওয়া ও চাবিটা বের করে কি হলে ঢুকিয়ে ঘোরালাম। মৃদু শব্দ হয়ে খুলে গেল দরজাটা, আমি সন্তর্পণে ভেতরে ঢুকে এলাম। ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, ও একা থাকে যখন তার দরকারও নেই। ঘরের ভেতরে একটা নীলচে সিলিং লাইট জ্বলছে, ভিতর থেকে হালকা রুম ফ্রেশনারের গন্ধ ভেসে আসছে। চারদিকে একবার দৃষ্টি বুলিয়ে মনে হল ডাইনিংটা ভারী পরিপাটি করে সাজানো, আমি আসবো ভেবেই কি একটু বেশি সাজিয়ে গুছিয়ে রেখেছে, আমার মজাই লাগলো। অবশ্য বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল, সুরঞ্জিনীর আকার খাতার শেষ পাতায় কি ছিল সেটা জেনে আমারই বাকি চারটে হাত বেরোবে, খামোখা অন্য লোকের ফ্ল্যাটে রাত বিরেতে চোরের মতো ঢুকছি। মেজাজটা খারাপ হয়েছিল, কিন্তু ওর ফ্ল্যাটের দরজা খোলার পর থেকেই জানি না কেন একটা বাড়তি উৎসাহ অনুভব করছিলাম বুকের ভেতর। সুরঞ্জিনীর ঘরটা সম্ভবত ডান দিকে, কারণ সেই ঘরের দরজা এখন খোলা। আমি ধীর পায়ে হেঁটে এগিয়ে এলাম সেদিকে। ও কি জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে? ঘরের ভিতর পা রেখেই দেখতে পেলাম মেয়েটাকে, বিছানার ঠিক মাঝামাঝি নিশ্চিন্তে শুয়ে আছে সুরঞ্জিনী, ছোটবেলায় দেখা সেই হাতে আঁকা ছবিটার মতো। হঠাৎ মনে হল আজ পর্যন্ত ওর সঙ্গে এত স্মৃতি আছে আমার, কিন্তু এখনো অবধি একদিনও ওকে আমি ঘুমোতে দেখিনি। দেখিনি কি, দেখেছিলাম হয়তো, এখন ভুলে গেছি। আমার স্মৃতি খুব একটা ভালো কাজ করে না, দরকারি কথা ভুলে যাই। এগিয়ে গিয়ে ওর বিছানার পাশে হাঁটু গেড়ে বসলাম, সাদা বালিশে মাথা রেখে শুয়ে আছে সুরঞ্জিনী। ওই বালিশের নিচেই আছে জিনিসটা, কি হতে পারে বুঝতে পারলাম। ওর মাথার তলায় হাত ঢোকাতে গেলে ঘুম ভেঙে যাবে,
আবার না ভাঙিয়ে জিনিসটা নেবারও উপায় নেই। আলতো করে ওর মাথায় হাত রাখলাম।
শুরু, এই শুরু।
ওর চেহারায় কোনো বদল এলো না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মেয়েটা।
এই ওঠ না, আরে আমি এসেছি।
একবার চোখ তুলে আমার দিকে তাকালো সুরঞ্জিনী।
ডিসকোয়ালিফাইড, বলেছিলাম না আমার ঘুম না ভাঙিয়ে কাজটা করতে হবে।
চাস শালা, অকাতরে ঘুমোচ্ছিলিস, বালিশের তলা থেকে ওটা বের করতে গেলে এমনিই তো ঘুম ভেঙে যেত, কি করতাম তাহলে?
অপেক্ষা। আরে আমি তো সারা রাত একইভাবে শুয়ে থাকতাম না, তাই না?
আচ্ছা ঠিক আছে, আমি আবার ঘুম পাড়িয়ে দেবো তোকে।
তুই ঘুম পাড়াতে পারিস না চিরু।
তোকে কে বললো?
আমি জানি তোকে আমার থেকে ভালো কেউ চেনে না।
তাহলে কি করতে হবে বল।
মন দিয়ে কি যেন ভাবে সুরঞ্জিনী, ওকে কেন জানি না সেই স্কুল জীবনে দেখা বাচ্চা মেয়েটার মতো লাগে। ঠোঁট কামড়ে ও বলে,
আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দে, যদি দিতে পারিস তাহলে মাথা সরিয়ে নেব।
কি প্রশ্ন?
তুই কেন থেকে গেলি চিরু? কেন রাগ করলি না, অভিমান করে মুখ ফিরিয়ে নিলি না? আমি যতদিন না জোর করে তোর থেকে দূরে গেলাম ততদিন নিজে থেকে চলে গেলি না? কোনোদিন কখনো আমার দুঃখগুলো শুনে বললি না? এ বাবা, এইটুকু কারণে তুই দুঃখ পাচ্ছিস কেন রে? কেন তুই কেন থেকে গেলি চিরু?
কি জানি, ভেবে পাই না।
আমি কিন্তু জানি।
সে তুই ইংলিশ মিডিয়ামে পড়েছিস, আমার থেকে বেশি জানবি, তাতে আর আশ্চর্যের কি? কি কারণ
বলবো না, তুই একটা ঢেঁড়স চিরু।
কথাটা বলে ও পাশ ফিরে শুয়ে পড়ল। বালিশটা এই মুহূর্তে ওর মাথার থেকে প্রায় বেরিয়ে গেছে। আমি হাসলাম, ধীরে ধীরে বালিশের একটা কোণ ধরে উঁচু করে তুললাম। ভেতরে হাত ঢুকিয়ে খানিক এপাশ ওপাশ করতেই বুঝলাম বালিশের তলায় একটা শক্ত কাগজ রাখা আছে। দুটো আঙুলে ধরে কাগজটা বের করে আনলাম। ঘরের বাইরে বারান্দার আলো জ্বলছে, সেই হলদে আলোর খানিক আভা এসে পড়েছে ঘরের মধ্যে। ভুরু কুঁচকে তাকিয়ে আমি কাগজটা পড়ার চেষ্টা করলাম। সম্ভবত কোনো টেস্ট ল্যাবের রিপোর্ট। দিন দশেক আগে একটা টেস্ট করিয়েছিল সুরঞ্জিনী, তারই রিপোর্ট। কয়েক সেকেন্ড সেদিকে চেয়ে থাকতে থাকতে আমার পায়ের তলার মাটি নরম হয়ে এলো। মনে হলো মেঝের তলা ফুঁড়ে আচমকাই লাভা বেরোতে শুরু করেছে। এক্ষুনি আগুনের তাপ আমার শরীর পুড়িয়ে দেবে। মুখ ঘুরিয়ে বিছানার দিকে আবার তাকালাম আমি। আমার দিকে হাসি মুখে চেয়ে আছে মেয়েটা। আগের মতোই মজার গলায় বলল,
তোর তো আবার ইংরেজিটা কাঁচা, ঠিকঠাক উচ্চারণ করতে পারবি তো?
মাল্টিপল স্ক্লেরোসিস।
আগে হ্যাঁ, বড় জোর বছর খানেকের ধাক্কা, তারপর সুরঞ্জিনী গাঙ্গুলি নিজেই ভূত হয়ে যাবে।
রিপোর্টটা টেবিলের উপর নামিয়ে রাখলাম আমি। কয়েক সেকেন্ড পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। ধীরে ধীরে মুখে কথা ফুটল আমার, এসব তুই কাউকে বলিস নি এতদিন?
চাপ বাবা, বাবার বিয়ে লেগেছে নাকি যে জনে জনে বলে বেড়াবো? এইসব কাউকে বলতে ভালো লাগে না।
তাহলে আমাকে বললি কেন?
সে কি রে, তুই জানিস না যেসব কথা কাউকে বলা যায় না সেটা শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডকে বলা যায়?
মেঝের উপরেই ধপ করে বসে পড়লাম আমি। মাথার ভিতরটা উত্তপ্ত হতে শুরু করেছে এতক্ষণে। বারান্দার হলুদ আলোটা নিবু নিবু হয়ে খেলা করে যাচ্ছে সুরঞ্জিনীর মুখের উপর। মোমবাতির শিখার মতো ওর মুখের উপর ছায়া দুলে যাচ্ছে বারবার, যেন ঢেকে ফেলতে চাইছে ওকে। মানে মানে এর জন্য তুই এত কিছু করছিস না? এর জন্য তুই সবার থেকে দূরে চলে যাচ্ছিস শুরু?
ধুর বাবা, আরে ওরা আমার থেকে দূরেই ছিল, এত কিছু আমি স্রেফ নিজের জন্য করছি।
মানে
মানে একটা একটা করে আমার খাল্লাস হওয়ার দিন যত এগিয়ে আসবে তত আমার ওদের জন্য মন খারাপ করবে। প্রত্যেকটা দিন ভোরবেলা উঠে ওদের মুখ দেখে আরো আরো থেকে যেতে ইচ্ছে করবে, ওদের সঙ্গে বাঁচতে ইচ্ছে করবে। আমি আর দুঃখ পেতে চাই না চিরু।
রাবিশ, তুই তোর ফ্যামিলির সঙ্গে এটা ইনজাস্টিস করছিস শুরু। সব থেকে বড় কথা, তুই যে চেয়ে যন্ত্রণা দিচ্ছিস নিজেকে। অন্য সবকিছু বাদ দিলেও তোর ছোটবেলার মতো যদি আবার শুরু হয় এই সমস্ত।
তোকে বললাম না, ছোটবেলার শুরু আর নেই। যত বড়ই দুঃখ আসুক সে এখন আমার কোনো করতে পারবে না।
পারবে না কেন? তুই কি এমন জাদু করেছিস দুঃখের উপর?
জাদু নয়, বন্ধুত্ব করেছি তার সঙ্গে অনেকদিন আগে।
ওর আবল তাবল কথায় বিরক্ত লাগছিল আমার, উঠে পড়লাম। ঠিক আছে, তোর পিছনে জীবনে অনেক সময় নষ্ট করেছি, আর নয় আমি চললাম।
কোথায় যাবি?
কোথায় আবার? আমার বাড়িঘর নেই, রাত বিরাতে তোর এই ফালতু জেদের পেছনে পড়ে থাকলে আমার চলবে? আমার সংসার নেই?
বউয়ের কাছে?
হ্যাঁ তাই ধরে নে।
এই তোর বউয়ের নাম কি?
মানেটা কি? আমার স্ত্রীর নাম, আমার স্ত্রীর নাম।
কতদিন হলো বিয়ে হয়েছে তোর? আচ্ছা তোর মেয়ের জন্মদিন কবে? কোন ক্লাসে পড়ে?
কপাল থেকে ঘাম মুছলাম আমি। কি আশ্চর্য, নামটা মনে পড়ছে না কেন? নিজের স্ত্রীর নাম ভুলে গেলাম? সুরঞ্জিনীর প্রশ্নগুলো বিদ্যুতের ফলার মতো ধেয়ে আসে আমার দিকে। আমি থতমত খেলাম। এ কি কাণ্ড, সবকিছু কি ভুলে গেছি আমি? কে যেন মুছে দিয়েছে আমার সব স্মৃতি, কারো মুখ মনে পড়ছে না, শুধু সুরঞ্জিনীরটা ছাড়া। আর কারো মুখ, কারো নাম, কারো স্পর্শ আমার মনে পড়ছে না, যেন আর কাউকে আমি চিনিনি কোনোদিন। মেয়েটার ক্ষীণ আদুরে গলা ভেসে আসে,
তোর কোথাও যাওয়ার নেই চিরন্তন, তোর কোথাও যাওয়ার নেই চিরন্তন, বস এখানে, তোর সঙ্গে আমার কথা আছে।
আমার হাত পা কাজ করছিল না, মাথাটা বনবন করে ঘুরছে, আশপাশের বাড়িঘরগুলো যেন ধোঁয়ার মতো উধাও হয়ে যেতে শুরু করেছে। বারান্দার আলোটা নিভে গেছে কি? আমি কি অজ্ঞান হয়ে যাবো এক্ষুনি? কিন্তু আমার স্ত্রী, আমার আমার ফ্যামিলি, আমি
ওসব মিথ্যে গল্প, যে গল্প তুই নিজেকে বলে চলেছিস। আমি ছাড়া আর কেউ নেই তোর চিরন্তন।
কিন্তু আমি কে? আমি কে?
সুরঞ্জিনী মুখ তুলে তাকায় আমার দিকে, চোখ দুটো যেন ডুব দিতে চায় আমার গভীরে। ওর গলা ভেসে আসে বহু দূর থেকে,
তুই তুই আমার পাওয়া প্রথম সত্যিকারের দুঃখ। 8 বছর বয়সে ভজহরিকে হারিয়ে ফেলে যে দুঃখ পেয়েছিলাম সেটা তুই, তার ঠিক পর থেকেই তোকে দেখতে পাই আমি। তুই জানতিস আমার দুঃখগুলো ভূত হয়ে যায়, শুধু এটুকু ভুলে গেছিলি তার প্রথমটা ছিলি তুই নিজে।
ইম্পসিবল, তোকে আমি ক্লাস 5 থেকে চিনি, তখন তোর 10 বছর বয়স। আর
সেটা তোর মনে হয়, ভুলে গেছিস হয়তো। তোকে তার অনেক আগে থেকে চিনি আমি। সারা রাত বিছানায় শুয়ে কাঁদছিলাম, ঘুম আসছিল না। সেই সময় জানলায় টোকা পড়ে, একটা ছায়া দেখতে পেয়েছিলাম সেদিন। সাহস করে পা বাড়িয়ে জানলায় উঁকি মেরে একটা আমারই বয়সী ভারী মিষ্টি ছেলেকে কাহিনি সে জুগুথুবু হয়ে বসে থাকতে দেখেছিলাম। আমি হাতছানি দিয়ে ডাকতে সে চুপ করে আমার পাশে এসে বসে, সারা রাত ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি অঝরে কেঁদেছিলাম সেদিন, সারা রাত সে আমার পাশে বসে তাকিয়েছিল আমার দিকে, আমার সব দুঃখের গল্প শুনেছিল। আমি আমি সেই ছেলেটার নাম দিয়েছিলাম চিরন্তন।
কিন্তু আমি দুঃখ হব কি করে? আমার তো ছায়ার মতো শরীর নয়, আমাকে তো দেখতে বিভৎস নয়। আমি আমি আমি
কোমরে ভর দিয়ে উঠে বসে আমার গালে হাত রাখে সুরঞ্জিনী।
দুঃখকে দেখতে বিভৎস হবে কেন চিরু? দুঃখ মানে আমাদের আমাদের কিছু ছিল, দুঃখ মানে আমরা কিছু চেয়েছিলাম, দুঃখ মানে দুঃখ ছাড়াও আমাদের জীবনে আরো অনেক কিছু আছে। বরঞ্চ জীবনে এমন কিছু দুঃখ থাকে যা আমাদের ছোট ছোট দুঃখ পেতে ভুলিয়ে দেয়।
তুই তুই কি বলতে চাইছিস শুরু?
তোকে বলেছিলাম না, মানুষ সেরকম বড় দুঃখ মাত্র দুই একবার পায়, তারপর সে দুঃখটাকেই তার ভবিতব্য বানিয়ে ফেলে। সে কিছু পেলেই সেই পাওয়ার পাশে হারানোর ভয়টা আগে ভাগে জমা করে রাখে। সে ছেড়ে দিতে হারিয়ে ফেলতে আর আগের মতো ভয় পায় না। 8 বছর বয়সে ভজহরি মরে যেতে যে দুঃখটা পেয়েছিলাম সেটা আমাকে বুঝিয়ে দিয়েছিল জীবনে আবারও দুঃখ আসবে। মৃত্যু কি সেটা না জানা, শোক কি না জানা, একটা অসহায় বাচ্চা মেয়েকে শক্ত করে দিয়েছিল চিরকালের মতো। সে বিভৎস হবে কেন চিরু? বরং বরং তোকে দেখার পর থেকে আর আমার দুঃখ হয় না। হতাশা আসে, বিষণ্নতা আসে, একাকিত্ব আসে, বিভৎস গরিলার মতো চেহারা নিয়ে আসে। তারপর তারপর একদিন তাদের ঘুম পাড়াতেও শিখে যাই আমরা, তাদের মাঝে শুয়ে ঘুমোতে শিখে যাই, যেমন আমি শিখে গেছি। তোর সঙ্গে থেকে তোর দিকে চেয়ে আমি আমি সব সুখের পাশে দুঃখের নাম লিখতে শিখেছিলাম চিরু। সিনেমার স্পয়লার জেনে গেলে যেমন সেটা দেখতে আর ভালো লাগে না, তেমন তুই সঙ্গে থাকলে দুঃখ আর তেমন দুঃখ দিত না আমায়। দুঃখগুলো দুঃখগুলো ছায়া ছায়া শরীর নিয়ে বিষণ্নতা একাকিত্ব আর বিষাদ হয়ে আমার পাশে ঘুমিয়ে পড়ত। তুই ছিলিস বলেই কয়েক বছরে ওদের আমি আমি ঘুম পাড়াতে শিখে গিয়েছিলাম। তারপর এক সময় মনে হলো তোর দিকে চেয়ে থাকলে আমি আমি জীবনে এগোতে পারবো না, কারো সঙ্গে বন্ধুত্ব হবে না, সম্পর্ক হবে না, সবাইকে বাদের খাতায় ধরে রাখলে জীবনে কি এগোনো যায় বল? তাই তোকে আমি ছেড়ে এসেছিলাম।
আলোটা কি নিভে গেছে? রাতের ঠান্ডা হাওয়া দখল করেছে আমাদের, মাথার ঝিমঝিম ভাবটা কমে আসছে।
কয়েক বছর সব ঠিক ছিল, বিয়ে করলাম, রিমি জন্মালো, তারপর তারপর জানি না কেন ওদের ঘুম ভাঙতে শুরু করলো। বুঝতে পারলাম আমার আমার ভুল হয়েছিল, আমার রোগটা কেবল কিছুদিন কমিয়ে রাখা যায়, সারিয়ে দেওয়া যায় না। তখন থেকে আমি আমি তোর জন্য তোর জন্য অপেক্ষা করছি চিরু।
আমার জন্য?
হ্যাঁ, একটা একটা ভীষণ বড় দুঃখ যা আমাকে অন্য সব দুঃখের সঙ্গে লড়াই করা শেখাবে, সবকিছু মানিয়ে নিতে শেখাবে। কিন্তু শুধু দুঃখ পেলে হারিয়ে ফেললে তো তুই আসবি না। যখন আমার দুঃখগুলো শোনার কেউ থাকবে না, আমাকে বাঁচানোর কেউ থাকবে না, তখন তুই এই রিপোর্টটা আমি আমি 7 দিন আগে পেয়েছি। তখন থেকেই জানতাম এত বছর পরে তুই আবার আসবি।
নিষ্পন্দ কিছু মুহূর্ত কেটে যায়, সবকিছু অবাস্তব লাগতে শুরু করেছে এতক্ষণে। শুধু সুরঞ্জিনীর পুরনো মুখটা জেগে আছে। সত্যি তো, ওর মুখটা ছাড়া আর কারো মুখ কোনোদিন দেখিনি আমি। ওর চোখের জল ছাড়া আর কোথাও কোনো শীতলতা নেই। বিছানায় ওর পাশেই বসে পড়ি আমি, গলা ভারী হয়ে আসে আমার। কিন্তু কিন্তু এখন কি করব আমি?
আজ থেকে 20 বছর আগে যা করেছিলি তাই করবি। আমি দুঃখে কাঁদব আর তুই সারা রাত ওর পাশে বসে থাকবি। কোথাও যাওয়ার তো তারা নেই তোর, তাই না?
জানি না কেন আমার শরীরটা ঠান্ডা হয়ে আসছে। একটু আগের উত্তেজনাটা বুকের ভেতর থেকে মিলিয়ে এসেছে প্রায়। বাইরে বৃষ্টি থেমে গেছে কখন যেন। সুরঞ্জিনীর ঘরের জানলা দিয়ে চাঁদের আলো এসে ঢুকে ভরিয়ে দিচ্ছে ঘরের ভেতরটা। সেই সঙ্গে রাতের ফিকে হাওয়া উড়ে আসছে দূর থেকে, কানের পাশে শনশন আওয়াজ তুলেছে। বিছানায় শুয়ে থাকা সুরঞ্জিনীর মুখ দেখা যায় না। যতটুকু দেখা যাচ্ছে তাতে ওর বয়স বুঝতে পারলাম না। কে জানে, হয়তো এখনো সেই 8 বছরের বাচ্চাটাই ভিজে চোখে ফোঁপাচ্ছে বিছানার উপর শুয়ে। কেউ ওকে ডাকতে আসেনি, কেউ জিজ্ঞেস করেনি কি হয়েছে। কারো বুকের মাঝে মুখ রেখে ভ্যাঁ করে পাগলের মতো কেঁদে ফেলেনি। একটা অবোধ কিশোরী বিড়াল ছানার মৃত্যু শোকে দিশাহারা হয়ে ছটফট করছে। কেউ বসে নেই ওর পাশে, আমি ছাড়া আর কেউ নেই। আমি বসে পড়লাম ওর মাথার পাশে। ধীরে ধীরে ওর গালে হাত রেখে বুঝতে পারলাম চোখ দিয়ে জল পড়ছে অঝরে। 17 বছর পরে আবার কাঁদছে সুরঞ্জিনী। এত বছর পরেও একই রকম ভাবে কাঁদেও।
মেয়েটার জন্য মন খারাপ করছে জানিস? ওকে আর আমি দেখতে পাবো না।
জানি।
ওর মনেও থাকবে না ওর মায়ের কথা।
হয়তো
ওর গ্রামের বাড়ি, আকার খাতার রান্নাঘর। এই তোকে একদিন বলেছিলাম মনে আছে, মানুষ কেবল 2 রকমের হয়, সেন্সিটিভ আর সুখী। বড় হয়ে বুঝতে পেরেছি মানুষ আসলে শুধু সেন্সিটিভই হয় জানিস। শুধু কেউ কেউ দুঃখগুলোকে সুখ নাম দিয়ে চালিয়ে দিতে জানে। চিরু, সবকিছু ঠিক হয়ে যাবে বল। কিরে বল না চিরু।
না, কিন্তু ঠিক না হলেও কি করে চালিয়ে নিতে হয় সেটা শিখে যাবি। সুরঞ্জিনী আমার হাতটা সজোরে চেপে ধরে, উঠে বসার চেষ্টা করে আমার পাশে। শেষে আমার কোলেই মাথা রেখে অবাক চোখে চেয়ে থাকে মাঝ আকাশে ভাসমান চাঁদটার দিকে। আমারও সেদিকে চোখ চলে যায়। মেয়েটা ওর জীবনে প্রথম পাওয়া দুঃখের কোলে মাথা রেখে চোখ বুজেছে। যে দুঃখ ওকে ঢেকে রেখেছিল বাকি সব আঘাতের থেকে, সব থেকে প্রিয় বন্ধুর মতো। সুরঞ্জিনীর মুখ আবার ঢেকে যায় অন্ধকারে। আচমকাই উৎসাহী গলায় সে বলে,
এই আমার আঁকার খাতার শেষ পাতাটা দেখতে চেয়েছিলি না?
হাত বাড়িয়ে বিছানার পাশে ড্রয়ার থেকে একটা পুরনো খাতা বের করে সুরঞ্জিনী। খাতাটা চিনতে পারি আমি, ওর স্কুল জীবনের সেই আঁকার খাতাটা। সেটা আমার হাতে ধরিয়ে দেয়।
দেখ শেষ পাতাটা দেখ।
চাঁদের অবাস্তব রূপলি আলো এসে পড়েছে পুরনো হলদে হয়ে যাওয়া খাতার পাতার উপর। সেটা হাতে ধরে শেষ পাতাটা উল্টালাম। পেন্সিলের রেখায় একটা ছবি আঁকা আছে সেখানে। ঘরের বিছানায় শুয়ে আছেন এক বয়স্ক মহিলা, চারপাশে অসংখ্য কালো কালো ছায়ামূর্তি ঘুমিয়ে আছে। আর বিছানায় ঠিক মহিলার পাশে বসে আছি আমি।
আমি জানতাম তুই আসবি, যেদিন আবার সেই অসহায় বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না সেদিন তুই আসবি, ঠিক আসবি।
আমার হাতটা কখন সুরঞ্জিনীর মাথায় উঠে এসেছে আমি বুঝতে পারিনি। ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি আমি। ওর চোখ বুঝে আসে ঘুমে। ঘর ভর্তি একাকিত্ব, বিষণ্নতা, রাগ, ক্ষোভ, ঘৃণার মধ্যে শুয়ে আমার হাতের ছোঁয়ায় ও ঘুমিয়ে পড়ে একটু একটু করে।
আমি একটু ঘুমালাম, তুই কিন্তু চলে যাস না চিরু, কেমন? চলে যাস না, চলে যাস না চিরু, চলে যাস না।
আমি একবারও বলিনি, কিন্তু ও জানে। ওর ঘুম ভাঙার পরেও আমি এভাবেই এখানে বসে থাকব। ওকে ছেড়ে আমার আর কোথাও যাওয়ার নেই। আজ থেকে 20 বছর আগে প্রথমবার সুরঞ্জিনীর সব থেকে বড় দুঃখটা ভূত হয়ে গেছিল, তারপর বন্ধু হয়ে গেছিল চিরকালের মতো। অন্য সবার মতো সে ছেড়ে যায়নি কোনোদিন। সত্যিকারের দুঃখরা চিরকাল ভীষণ জেদি। সত্যিকারের দুঃখদের কোথাও যাওয়ার থাকে না।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, নীল ও বর্ণিশা। শব্দগ্রহণ ও আবহে সায়ন। স্ক্রিপ্টে শালিনী। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প সুরঞ্জিনীর দুঃখগুলো ভূত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।